الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله مدني چینل درشق سرطا انوشتان قیامت ندرشن اے انوشتان امرا اپنا دیکھے شاگتم جانات چھی আপনারা আমাদের এই অনুষ্ঠানটি পূর্ব দেখেছেন এবং আজকে দ্বিতীয় পর্বে আমাদের বিষয় হচ্ছে কিয়ামতের আগে মানুষের ধন সম্পদ বেড়ে যাবে, সম্পদ বেড়ে যাবে। তো এর উপর ইনশাআল্লাহ আমরা আলোচনা করব এবং মুবাল্লিগে দাওয়াত ইসলামী মোহাম্মদ কামাল আত্তারি সাহেব তিনি আমাদের সাথে আছেন, তিনি আমাদেরকে মাদানী ফুল দেবেন ইনশাআল্লাহ। তো আসুন আমরা অনুষ্ঠান শুরু করার আগে একটি দরুদ শরীফের ফজিলত শুনে নিই। আমাদের প্রিয় নবী রাসূলে আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন হাদিসে পাকের সারমর্ম, যে ব্যক্তি আমার উপর একবার দরুদ শরীফ প্রেরণ করবে আল্লাহ তাআলা তার উপর ১০ বার রহমত বর্ষণ করবে। তো প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, যখনই আমাদের সময় হবে বা আমাদের ব্যক্তি জীবনের মধ্যে আমাদের একটি সময় করা উচিত যাতে আমরা কিছু পরিমাণে দরুদ শরীফ পাঠ করি, অথবা আমরা যদি কোথাও অবসর থাকি, বসে থাকি বা গাড়িতে সফর অবস্থায় থাকি, তাহলে আমাদের উচিত যাতে আমরা জিকিরের মাধ্যমে, দরুদ শরীফের মাধ্যমে সেই সময়গুলো আমরা অতিবাহিত করি। তো আসুন আজকে আমরা আমাদের মুবাল্লিগে দাওয়াত ইসলামীর কাছে জানতে চাই যে কিয়ামত সম্পর্কে যে আমরা গত পর্বে শুনেছি, তো এই পর্বে শুনবো যে কিয়ামতের আগে মানুষের ধন সম্পদ বেড়ে যাবে। কেননা আজকাল আমরা দেখি যে একসময় আমরা দেখতাম যে মানুষের কাছে অভাব জিনিসটা বেশি ছিল, কিন্তু আলহামদুলিল্লাহ এটা আল্লাহ তাআলার দয়া মানুষের কাছে এই জিনিসগুলো এখন কম, সম্পদ অতিরিক্ত হয়ে গেছে, আগে মানুষের এরকম ছিল না। তো এই সম্পর্কে আমরা মুবাল্লিগে দাওয়াত ইসলামের কাছ থেকে জানতে চাইব। কামাল ভাই, আপনাকে প্রথমে শুভেচ্ছা জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে।
আপনাকেও মোবারকবাদ।
জি কামাল ভাই, আপনার কাছে অনুরোধ হচ্ছে যে সম্পদ তো মানুষের প্রয়োজন আছে, তো সম্পদ অর্জন করা, হালাল রোজগার করা, এটা তো অবশ্যই মানুষের উপর ফরজ। তো এখন যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ করেছেন যে কিয়ামতের ছোট আলামত বড় আলামত, তার মধ্যে একটি আলামত হচ্ছে যে মানুষের ধন সম্পদ বেড়ে যাবে, তো এই ব্যাপারে আপনি যদি আমাদেরকে একটু হাদিস কোরআন থেকে কিছু বলেন।
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আল্লাহর প্রিয় মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের একটা এই হাদিসে মুবারক এই ধরনের মুসলিম শরীফের হাদিস যার সারমর্ম, ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না যতক্ষণ ধন সম্পদ বৃদ্ধি পাবে না। আচ্ছা, মানুষের কাছে ধন সম্পদ বৃদ্ধি পেয়ে যাবে। আর হাদিসের আরো রয়েছে, মানুষের কাছে এত ধন সম্পদ বেড়ে যাবে জাকাত নেওয়ার লোক থাকবে না, মানে লোকদের উপর যে জাকাত ফরজ হবে ওই জাকাত সে কাকে পেশ করবে, সবাই সম্পদশালী হয়ে যাবে। এটা কিয়ামতের অনেক নমুনার মধ্যে এটা একটা অন্যতম একটা নমুনা নিদর্শন। তো এই হাদিস শরীফের যদি দেখেন, বর্তমান কিন্তু অধিকাংশ মানুষ কি এই মালদারের অর্থাৎ ধনী পরিবারের দিকে এগিয়ে যাচ্ছে, কিন্তু এখন আমাদের একটা অবস্থান যদি আমরা দেখি, যারা গরিব এরা গরিবে আছে, আর যে মালদার এই দিন দিন মালদারে হতে যাচ্ছে। বর্তমানে এর দুইটা দিক দেখা যায়, এক গরিব এক ধনী। এখন বর্তমানে যারা ফুইসেওয়ালা মালদার, এই অর্থ মাল সম্পদ এটা বন্দার জন্য তখনই উপকার যখন এর যথাযথ হক সে আদায় করবে, আর যখন এই ধন দৌলতের হক সে আদায় ক্ষেত্রে গাফলতি অবহেলা অলসতা যেটাই সে করে না কেন, তখন এই মাল এই সম্পদ বন্দার নষ্টের কারণ, ধ্বংসের কারণ হয়ে যায়। কিয়ামতের নমুনার মধ্যে আছে, নিদর্শনের মধ্যে আছে ফুরাত নদী। কিয়ামতের নমুনা পূর্বে ফুরাত নদী তার গুপ্ত যত ধন সম্পদ রয়েছে সবগুলি সে বাইর করে দেবে, মানে দিন দিন মানুষ শুধু পয়সাওয়ালা ধন মালদার বেড়ে যাবে। আজকেও পরিপূর্ণ হয়তো ওই সময়টা আসে নাই, জাকাত নিয়ে ঘুরতেছে নেওয়ার লোক নাই, কিন্তু আজকে যাদেরকে অর্থ দিয়েছে এখন জাকাত নেওয়ার লোক অ্যাভেলেবেল, কিন্তু দেওয়ার লোকের অভাব হয়ে গেছে। দৌলত বেড়ে যাচ্ছে ঠিক, কিন্তু বন্দা জাকাত যথাসময়ে দিচ্ছে না, জাকাত যথাযথভাবে দিচ্ছে না। বন্দা যারা যত পয়সাওয়ালা হচ্ছে, শুধু পয়সাওয়ালা হতে যাচ্ছে গরিবকে যত মারা যায় তত যেন তারা নিজেকে আনন্দ বা খুশি মনে করতেছে। এখানে একটা জিনিস দেখা দরকার, বাপু, কেয়ামতের আগে মানুষ যত, যেমন আমি বলি কেয়ামতের আগে তো ফুইসা দন্দলত বেড়ে যাচ্ছে, এটা আছে। আপনি দেখবেন এখানে আরেকটা জিনিস আছে, যারা আগে খুব দরিদ্র, হত দরিদ্র, তারা দিন দিন কি হয়ে যাবে, ডেভেলপ। এটা একটা কেয়ামতের নমুনার মধ্যে কি অংশ, মানে আগে যাদের মনে করেন যারা
কষ্ট করে
দিন মজুর মনে করেন যাদের অবস্থান, তারা দিন দিন কি হয়ে যাবে, অর্থ তাদের এত বেড়ে যাবে যা বলার অপেক্ষা রাখেন, এত বিশাল এই অর্থ সমস্ত দেখেন বেশিরভাগ নষ্টের মূল। অর্থ জায়েজ পন্থা নিজের জরুরত পুরো করার জন্য দরকার আছে, কিন্তু এই অর্থ যখন বিলাসিতা, মানুষের দিলের চাহিদা, মানে মানুষের নিজের কি চাহাত যত বেড়ে যায়, এই অর্থ যতক্ষণ আছে তো ওয়েলকাম, না থাকলে এই জরুরতকে পূরণ করার জন্য মানুষ হারাম কি পন্থা অবলম্বন করে, যার কারণে বন্দা কি দিন দিন আল্লাহ এবং তার রসূলের নাফরমানির দিকে যাচ্ছে। আপনি দেখেন একটা জিনিস দেখবেন, যত পয়সা যার যত বেশি, বর্তমানে যদি দেখি দেখা যায় তার অন্তরে তত আখেরাতের ভয় যেন তত কম
কম,
বেশি হওয়ার কথা ছিল কিন্তু যেন কমে যাচ্ছে। এই অর্থটা হচ্ছে আমাদের বর্তমানে হতে পারে, হতে পারে নষ্টের একটা কি মূল। যখন দিনার দেরহাম আবিষ্কার হয় তখন শয়তান এই দিনার দেরহামকে চুমা খায়। শয়তান, আপনি বলবেন শয়তান কেন চুমা খাচ্ছে, কারণ একজন মানুষকে মিসগাইড করার জন্য, বিপদগামী করার জন্য অর্থই যথেষ্ট। আপনি দেখবেন বর্তমানে মানুষ অর্থের রূপে বা নিজের ইচ্ছা পূর্ণ করার নিয়তে,
অর্থাৎ প্রবৃত্তির চাহিদাটা বিশেষ করে অর্থের মাধ্যমে
মিটানোর জন্য অর্থ দিয়ে বিভিন্ন নাজায়েজ হারাম কাজটা সে করে নিচ্ছে। তো শয়তান চুমকাওয়ার কারণ একটাই, শয়তান এই দিনার দেরহাম চুমকে খাওয়ার একটাই কারণ, এই অর্থ দিয়ে সে মানুষকে সহজে কি ধ্বংসের প্রতীক বানিয়ে দেবে। আজকেও আপনি দেখেন যখন আমার আপনার ঘরে অর্থ ছিল না, তখন আমাদের সকাল সকাল ফজরের নামাজে হতো, আর যখন আমরা অট্টালিকার মালিক হয়ে গেলাম তখন সকাল হয় দুপুর 12টায় 11টায়। তাহলে বোঝা যাচ্ছে এই অর্থ আমাকে আপনাকে আল্লাহ তাআলার বড় একটা নিয়ামত, ইবাদত, নামাজ থেকে কি করে দিচ্ছে অনেককে। আগে যখন অর্থ ছিল না, মানুষ সারাদিন পরিশ্রম করে সন্ধ্যা হতে রাত হতে হতে মনে করেন সে কি আরামের নিদ্রায় ডলে পড়ত, এখন অর্থ হওয়ার কারণে রাতটা যেন এনজয়ের জন্য কি হয়ে যাচ্ছে, কুলে যাচ্ছে, সারা রাত যেমন ইচ্ছা তেমন করে যাচ্ছে অর্থের কারণে। এই অর্থ এক প্রকার নিয়ামত, তখনই যদি আর ব্যবহার আল্লাহ এবং তার রসূলের পথে মতে হয়। যেমন এরকম একটা ঘটনা আছে, উমর বিন আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনার অনেকগুলো সন্তান ছিল, উনি যখন মৃত্যু সজ্জায় তখন উনাকে কেউ জিজ্ঞাসা করলো আপনি আপনার সন্তানের জন্য কি রেখে যাচ্ছেন, তাদের জন্য কিছু রেখে যাচ্ছেন না আপনি, মানে কোনো মানে কি বলেন,
আচ্ছা রেখে যাওয়ার মতো কোনো কিছু
কিছুই নাই, মানে কিছুই রাখে নাই, খালি ব্যাংকও নাই, ব্যালেন্সও নাই, কোনো জমিনও নাই, সব সোনা চাঁদি কিছুই নাই। তো কেউ জিজ্ঞাসা করলো যে আমিন মুমিন আপনি এমন কেন করলেন, তখন উমর বিন আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা কি জবাব দিলেন, বলল যদি আমার সন্তানগণ নেককার হয়, আল্লাহওয়ালা হয়, তাহলে আল্লাহ তাআলা ইনাদের জরুরতকে পূর্ণ করে দিবেন, আর যদি এরা এর উল্টা হয় তাহলে মাল দন দলত আমি যে রেখে যাচ্ছি না এটাই বেটার, এটাই উত্তম।
মাশাআল্লাহ।
তাহলে উমর বিন আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা একজন রাষ্ট্রপ্রধান, বাদশাহ, প্রেসিডেন্ট, ওনার চিন্তাটা কেমন?
আচ্ছা কামাল ভাই, এখানে একটি কথা আমার আমার প্রশ্ন আর কি, এটি এটি এরকম যে মনে করেন আপনি বলছেন যে ওমর বিন আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক বড় একজন বুজুর্গ এবং তিনি ইসলামী সালতানাতের একজন বাদশাহ ছিলেন, তো তিনি মৃত্যুবরণ করার সময় ওনার সন্তানদের জন্য কিছু রেখে যাচ্ছিলেন না। এখন আজকাল আমরা যেরকম আমাদের সোসাইটির মধ্যে, আমাদের সমাজ ব্যবস্থা, সমাজের মধ্যে আমরা দেখি যে নিজের একটা তো মনে করেন তার ভরণ পোষণের জন্য, সন্তানের ভরণ পোষণের জন্য তিনি একটি কাজ করছেন, কিন্তু তার মধ্যে একটা তার চিন্তা ভাবনা এটা চলে আসে যে আমি মরে যাওয়ার সময় যাতে আমার সন্তানদের জন্য কিছু রেখে যেতে পারি সে ব্যবস্থা করতে হবে, এই জন্য এই কাজগুলো করছে, তার একটা বাহানা দেখায়, এটার ব্যাপারে আপনি কি বলবেন?
আসলে যেটা বর্তমান একটা কনসেপ্ট হয়ে গেছে আমার ছেলে সন্তানের জন্য কিছু করে যায়, এই কনসেপ্টটা যদি কিছু করে যাওয়া তো উত্তম, কিন্তু করে যাওয়ার মধ্যে পার্থক্য আছে। আমি আমার সন্তানকে যদি উমর বিন আব্দুল আজিজের মতো যদি একটাই চিন্তা করতাম, আমার সন্তান নেককার হলে আল্লাহ যথেষ্ট, এই যে একটা মাইন্ড, আমার সন্তান যদি নবী প্রেমিক হয়, আশিক রসুল হয়, আল্লাহ ওয়ালা হয়, আমার সন্তানের জন্য আল্লাহ যথেষ্ট। এখন আমরা আমাদের সন্তানকে আল্লাহ এবং তার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মহাব্বত ভালোবাসার দ্বারে ঘাড়ে নাই, শুধু তাকে এই দুনিয়াবী দৌলত কিভাবে অর্জন করা যায়, কিভাবে মানুষকে টগিয়ে, যেমন পেঁয়াজের দাম ছিল 40 টাকা, গুদাম যাতে আছে এটা হয়ে গেছে 100 টাকা, তো কেন মানুষকে হয়রানি করতেছেন, এই ব্যবসা তো কি জবাব দিবা? আপনি যে আপনি যখন 40 টাকা বিক্রি করলেন তখনও তো আপনি মুনাফা কিছু করছেন, এখন যে অতিরিক্ত মুনাফা করতেছেন এই ব্যবসায় কি জবাব দেবে? তো মালে লুবে সে কিছুক্ষণ বিক্রি বন্ধ করে স্টক জমা করছে, এখন বাড়িয়ে দিয়েছে, অথচ ইসলাম এগুলাকে অ্যাকসেপ্ট করে না। ইসলাম দেখেন সন্ত্রাসীরা হয়তো অস্ত্র দিয়ে নিচ্ছে, টাকাটা হয়তো লুটমাট করে নিচ্ছে, এখন এর ব্যবসায়ী গুদামজাত করে নিচ্ছে, দুটোটাই কিন্তু জবরদস্তি দখল, কি অস্ত্রের মুখে কেউ কি গুড়িয়ে। তো এখন আমি আপনি যদি আমার সন্তান আমার সন্তান যেটা করি তাদের জন্য কিছু করে যায়, আমি তাদের জন্য বলবো আমরা আমার সন্তানকে আমার পরিবারকে আমার আগামী প্রজন্মকে আল্লাহ এবং তার রসুলের মহাব্বতের শিক্ষা দিয়ে যাই, এটার প্র্যাকটিস প্র্যাকটিক্যাল করাই দিয়ে যায়। দেখেন রিজিকের মালিক আল্লাহ, তকদিরের মালিকও আল্লাহ, সবকিছুর মালিক আল্লাহ। দেখেন আমার আপনার মুকাদ্দরে যেটা আছে সেটা অবধারিত, এটা আমি আপনি পাবো, কিন্তু জাহান্নাম থেকে মুক্তি সবার জন্য অবধারিত হয় নাই। জাহান্নামে গুনাহগার মুসলমানও যাবে, বিজন্মিত আছে আছে। এই জন্য আমরা সন্তানের জন্য সর্বদা ওইটাই চিন্তা ভাবনা করি যেটা তার ইহকাল পরকালের জন্য সুন্দর ভূমিকা রাখে।
কামাল ভাই, এখানে আরেকটি প্রশ্ন, যে আপনি একটি কথা বলেছেন যে জাহান্নামে অনেক গুনাহগার মুসলমান যাবে, তো এখন অনেকের এই কনসেপ্টটা দেখা যায় যে জাহান্নামে গুনাহ করে ফেলি আবার মুসলমান, যেহেতু জাহান্নামে গিয়ে এরপর আবার তো জান্নাতে যাবই শেষে, এটার ব্যাপারে ইসলাম কি বলে? যে জাহান্নামকে ভয় না করা, যে আমি একদিন না একদিন হলেও তো জান্নাতে যাবো, এতে এখন একটু আমি লুটমার করে, এখন একটু গুদামজাত করে, এখন একটু অবৈধভাবে কিছু টাকা অর্জন করিনি।
আসলে বাপু আসেন হাদিস শরীফের মধ্যে আল্লাহর প্রিয় মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ইরশাদে গ্রামী এরকম, দুনিয়ার মহাব্বত হচ্ছে সমস্ত গুনার মূল, দুনিয়ার মহাব্বতটা। এখন আমি আপনি যারা বলে আরে এখন যা করার করে দাও আল্লাহ দয়া করবে মাফ করে দেবে, এটাও একটা বড় ধ্বংসের একটা কি নষ্টের একটা কারণ। এগুলা না করি সর্বদা আল্লাহর কাছে দয়া আশ্রয় চাই, আল্লাহর কাছে প্রার্থনা করি, কারণ দৌলত এর ব্যাপারে আসতেছে কিতাবের মধ্যে, কাল কিয়ামতের দিন একজন ব্যক্তিকে ডাকা হবে যে হারাম পন্থায় ইনকাম করেছে, হারাম পন্থায় ব্যয় করেছে, তাকে বলা হবে জাহান্নামে যাও। আরেকজনকে ডাকা হবে যে হালাল পন্থায় ইনকাম করেছে কিন্তু হারাম পন্থায় ব্যয় করেছে, বলা হবে তাকেও জাহান্নামে দিয়ে দাও। তৃতীয় নম্বরকে আনা হবে যে হারাম পন্থায় অর্জন করেছে, হালাল পন্থায় বিয়ে করেছে, আছে তো অনেকে আসতো ভাই আমি যেমন ইচ্ছা চুরি করি, ডাকাতি করি, ইয়াবা বিক্রি করি, কেসিনি করি, যেটাই করি, আমি আমার নামে মার নামে বা অমুকের নামে একটা মসজিদ বানা দিছি, মাদ্রাসা বানা দিছি, এতিমখানা আমি পরিচালনা করি, মানে জনসেবা কাজ অনেক করি, কিন্তু তার ইনকামটা কি
অবৈধ?
অবৈধ। এই ধরনের অবৈধ বন্দার ইনকামে যদিও মানুষের উপকার হয়ে যাচ্ছে, সমাজের উপকার হয়ে যাচ্ছে, ইসলামী কাজ হচ্ছে, কিন্তু সে তার বাগিদার হবে না নেকির। এই তিন ধরনের ব্যক্তি, হারাম পন্থায় ইনকাম, হালাল পন্থায় বিয়ে, তাকে বলা হবে কোথায় যাও?
জাহান্নামে।
জাহান্নামে। চতুর্থ ধরনের যে ব্যক্তি হবে, সে ইনকাম করেছে হালাল পন্থায় আর খরচও করেছে প্রতিটি হালাল পন্থায়, তারপর তাকে জিজ্ঞাসাবাদ করা হবে, তুমি হয়তো এই মালের কারণে যথাসময় নামাজ পড়ো নাই, তুমি হয়তো এই মাল ইনকামের কারণে কখনো কখনো নামাজের মধ্যে অলসতা করেছ, মানে তাকে একটার পর একটা কোয়েশ্চেন করা হবে, মানে তাকে বলা হবে হয়তো তুমি এ বলবে আল্লাহ আমি তো যথাযথ ভাবে আমার মাল ইনকাম হালাল পন্থাও করেছি, হালাল পন্থায় বিয়ে করেছি, হতে পারে তুমি তোমার প্রতিবেশীর উপর জোর দেখিয়েছ, তাদেরকে ভয় দেখিয়েছ, হতে পারে তুমি তোমার এই মালের কারণে তুমি অহংকার গর্ববোধ করেছ, এ বলবে না মাওলা আমি গর্ববোধ করি নাই অহংকার করি নাই, এর একের পর এক হালাল পন্থায় ইনকামকারী হালাল পন্থায় বিয়াইকারীকে কিয়ামতের দিন বার বার জিজ্ঞাসা করা।
কিন্তু আমার প্রশ্ন যেটা ছিল কামাল ভাই, যে অনেকে এটা মনে করে যে আমি একদিন না একদিন জান্নাতে তো যাবই,
জান্নাতে ওই ব্যক্তি যাবে যে ঈমান সহকারে মৃত্যুবরণ করেছে, যদিও সে গুনাহগার, কিন্তু জান্নাতে যাওয়ার জন্য বাপু ঈমান সত্য
না, ওটা ঠিক আছে, কিন্তু কিছু মুসলমান জাহান্নামে যাবে,
যারা বলে আমি
এখন এটাকে জাহান্নামের আযাব
ভোগ করার পরে যাব, হ্যাঁ
জাহান্নামের আযাবটাকে হালকা করেছে ভয় পাইনি, এটার ব্যাপারে ইসলাম কি বলে?
জাহান্নামকে হালকা মনে করা এটাও তো আরেক বরবাদের কারণ, বললাম না জান আমি বলি কিতাবের মধ্যে আছে জাহান্নামকে কেউ বদেশ করার ক্ষমতা রাখে না, এখন আপনি যদি বলেন আমি বদেশ করবো তো এটা বুকামি ছাড়া কি আর, দুনিয়ার আগুন চাইতে জাহান্নামের আগুন সত্তর গুণ বেশি পাওয়ারফুল, তো কিয়ামত সন্নিকট, আল্লাহর প্রিয় মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিসে মুবারাকা কিয়ামত কি সন্নিকট, তো কিয়ামত এটা অবধারিত এটা হবে, তো কিয়ামতের আগে মালের সরাসরি হচ্ছে, আপনি দেখেন আজকে মালের এত সরাসরি, বন্দা তার খুশিটাকে বিলিয়ে দেওয়ার জন্য কি না করে যাচ্ছে, বলে আমার খুশি, ও ভাই আমার আপনার খুশি যারা বলে তাদেরকে এই প্রশ্নের জবাব কি দিতে হবে না কালকে আমাদের দিন, আজকে তো সবাই দৌলতের লোভে দৌলতমন হওয়ার জন্য প্রতিযোগিতা লাগাচ্ছি আমরা, কালকে আমাদের মধ্যে একটা সুয়াল আছে তুমি কোন পন্থায় টাকা ইনকাম করেছ, এটা হাদিস শরীফ হাদিসের খুলাসা, আবার এর পাশাপাশি আছে কোন পন্থায় তুমি তোমার মালকে খরচ করেছ, এখন আমি আপনি যারা এত পরিশ্রম করি মেহনত করি টাকা ইনকাম করি নিশ্চয় টাকা সুফল তো আমি পেতে চাই, টাকা সুফল যদি আমি পেতে না পারি ওই টাকার ইনকাম করে ফায়দা কি, যেমন হাদিস শরীফের মধ্যে আছে আল্লাহর প্রিয় মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করতেছে এভাবে, আহা হে লোকেরা তোমাদের কি লজ্জা হয় না, আমার নই বলতেছে তোমাদের কি লজ্জা লাগে না, হাদিসের সারমর্ম উপস্থিত যারা ছিলেন ওরা বলে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কোন বিষয়ে আমরা লজ্জা করব, কি কারণে লজ্জা করব, তখন আল্লাহর প্রিয় মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন এভাবে, তোমরা যেটা সঞ্চয় করো সেটা তো খেতে পারবে না, তো যেটা আমরা সঞ্চয় করি যা খাওয়া যাবে না অর্থাৎ যা কি সঞ্চয় আমি রেখে যাব, আমি বিদায় হয়ে যাব মৃত্যুবরণ করব, যা তোমরা নির্মাণ করো অট্টালিকা বাড়ি ঘর যেটা আজকে প্রতিযোগিতা দেখেন এই যদি একটা লাগাই আমি একটা করবো, এই বিভিন্ন হারাম বন্ধায় আমার টাকা চাই, নির্মাণ যেটা করো যেখানে তুমি থাকতে পারবে না, আরো বলা হচ্ছে যেটা তুমি আশা করো মানে এটা করবো, আপনি দেখবেন প্রত্যেক মানুষের একটা একটা নাম্বার একদম লুয়েতে হাই ক্লাস এ থেকে জেড প্রত্যেক ক্যাটাগরির মানুষের আশা থাকে, সে বলবে আমি ঘর বানাবো বাড়ি করব বড় একটা এটা সেটা করব, কিন্তু হাদিসের খুলাসা তুমি যেটা আশা করো সেটা তোমার কি হবে না পূর্ণ হবে না, সে পর্যন্ত তোমার তুমি পৌঁছতেও পারবে না, কেন তোমাদের লজ্জা হয় না, এখানে তিন চারটা কথা আছে, আমরা যেটা সঞ্চয় করি যেটা আমি এর মালিক হব না, যেটা নির্মাণের জন্য আমি পাগল যে ঘরটা এখানে আমি থাকতে পারবো না, যেখানে যেটা আমি আশা করি রঙিন স্বপ্ন দেখি, রঙিন স্বপ্নে দেখবেন মানুষ আজকে দুই নম্বরই পদ যেগুলো অ্যাপ্লাই করতেছে নিত্য রঙিন স্বপ্ন বাস্তবায়নের জন্য, তো এই রঙিন স্বপ্ন যেটা দেখতেছে যা কখনো পুরো হওয়ার নয়, এই কয়েকটি জিনিস যদি আমরা চিন্তা করি তাহলে আমাদের বাঁচার সুযোগ হয়ে যায়, যেমন হাদিসের মধ্যে আরেকটাও আছে হাদিসের খুলাসা, তোমরা যখন সকাল করো সন্ধ্যা অবধি বেঁচে থাকবা তার কি
কোনো
ভরসা করিও না, আবার যখন সন্ধ্যা হয়ে যায় সকাল অবধি বেঁচে থাকবা তার কোনো কি ভরসা করিও না, যদি এই কতগুলা জিনিস আমি আপনি যদি মাইন্ডে রাখি তাহলে দৌলত আমার আপনার যেটা আছে না এটাকে আমি আল্লাহ এবং তার রসুলের পথে বিয়াই করা সহজ হবে, আর যদি বলি না নমরুদের মতো ফেরওয়ানের মতো এটা আমার তাহলে এটা আমাকে ধ্বংস করে দেবে।
আচ্ছা কামাল ভাই, আমরা তো প্রায় অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি, তো আপনার কাছে এটা জানতে চাইবো যে আপনি যে হাদিসে পাক বলছেন যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইরশাদ সারমর্ম যে কেউ যদি সকাল বেলা উঠে তার এটাই নিশ্চয়তা ভরসা যেন না রাখে, সে যেন সন্ধ্যা পর্যন্ত বাঁচবে, অথবা যে সন্ধ্যা করেছে সে যেন এটা বর্ষা না করে, তো তাই বলে কি আমরা এখন কোনো অর্থাৎ রোজগার করব না আমাদের সন্তানদের জন্য, আমাদের পরিবারের জন্য?
দেখো, হালাল পন্থায় পরিবার পরিজনকে হালাল রাস্তায় হালাল জিন্দেগি জীবিকায় ইনকাম করা তো নেকি, কিন্তু এই নেকিটাকে আমি যদি হারাম পন্থায় ফা রাখি তাহলে এটা গুনা। দেখেন, সন্তানের জরুরত যতটুকু কতটুকু তাকে ইলমে দিনে সুশিক্ষায় নবী রসুলের প্রেমে শিক্ষায় গড়ে তোলা, এটাই দরকার। এখন আমি যদি বলি না তাকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করবো, এখন আমার নাই, তাহলে আমি কি করবো? দুর্নীতি করবো, ঘুষ সুদ বিভিন্ন হারাম পন্থায়। ভাই, আমার ছেলের তো ক্লাস ফি আছে মাসে 20,000 টাকা। ও আল্লাহর বান্দা, কে বলছে আপনাকে ওই ধরনের রাস্তায় যেতে? আমার আপনার দায়িত্ব হচ্ছে সন্তানকে আল্লাহ এবং তার রসুল দীন ইসলাম ইসলামের শরীয়ত আহকাম যথাযথভাবে কি করে
শিখিয়ে দেওয়া, হালাল
উপার্জনের মর্যাদা তাকে গড়ে তোলা। এখন আমরা অতি বিলাসী না, তুই এটা হবি এটা হবি সেটা হবি করতে গিয়ে, ভাই আপনি কি জানেন আমার ঘরে শুধু লেখাপড়ার খরচা আছে মাসে 10,000 টাকা 20,000 টাকা বিভিন্ন ভাবে হতে থাকে। আপনি যেটাই করেন হালাল সন্তান, হালাল বিহীন আপনি হারাম গেলেন তাহলে তো বরবাদ। কিয়ামতের আগে অ্যাভেলেবেল টাকার সরাসরি হবে। দেখেন, আপনি দেখেন না মানুষ দিন দিন কিভাবে যেন কি হচ্ছে, প্রতিযোগিতা লেগে গেছে ফুসিওয়ালা, আর ফুসিওয়ালা যত হচ্ছে তত যেন দিন ইসলাম থেকে তত দূরে যাচ্ছে। তো আমরা ওই দৌলত কামনা করি। দেখেন, কিয়ামতের আগে দৌলত বেড়ে যাবে, বেড়ে যাক, নো টেনশন, কিন্তু আমি যেন বরবাদ না হই, আমি যেন এই দৌলতের অভালের মধ্যে পড়ে না যাই। তো দৌলত আল্লাহ সবাইকে দান করুক, কিন্তু ইনকাম হালাল হোক, বিআইট কি হোক হালাল হোক, এই জন্য আমরা সবাই নিজেকে প্রস্তুত করি, যেভাবে মন মানসিকতা তৈরি করি, ইলমে দিন শিখি, হারাম পন্থা সব দরজা বন্ধ করে দিই, হারাম পন্থায় ইনকামের দরজা বন্ধ করি।
হালাল রোজগার করি। আজকে যে আমাদের অন্তরের মধ্যে একটা লোভ একটা আশা এটা বেড়ে যাওয়ার কারণে আমরা হালাল এবং হারামের দিকে তোয়াক্কা করছি না। আপনি যদি চিন্তা করেন যে আমাদের পেট, যে আমাদের খাবার যে আমরা খাই আমাদের পেটে যায়, সেই পেটটা যদি আপনি চিন্তা করেন অল্প, অর্থাৎ আপনি যদি সারাদিনে আপনি 100 টাকা দিয়েও আপনি অতিবাহিত করতে পারেন, অথবা আপনি 200 টাকা দিয়ে সেই পেটটাকে ভরাতে পারেন, অথবা আপনি 10 লাখ টাকা দিয়েও সেই পেটটা ভরাতে পারেন। অনেকে যেমন মনে করেন আমরা একটা যদি মিনারেল ওয়াটার কিনি এটা 10 টাকা দিয়ে আমরা কিনতে পারি, আবার যদি আমি কোনো একটি 5-স্টার হোটেলে যাই সেখানে আমি একটি মিনারেল ওয়াটার দামই হচ্ছে 1 লিটার মনে করুন 20 টাকার জিনিস 1,000 টাকা। তো এই জিনিসটা যদি আমি অর্থাৎ নিজেকে বড় ভাবার জন্য, নিজেকে বড় করে মানুষের সামনে উপস্থাপন করার জন্য, নিজের সুখ শান্তির জন্য আমরা হারাম উপার্জনের দিকে যাই এবং শেষ পর্যন্ত আমাদের আকীদাটা নষ্ট করি। প্রিয় ইসলামী ভাইয়েরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, একটি কথা আমাদেরকে মনে রাখতে হবে যে এই দুনিয়ার জীবন হচ্ছে খুবই সংক্ষিপ্ত। মানুষ এখানে 50, 60, 70 বছর বাঁচবে, চাইতে বেশি বাঁচবে না, কিন্তু অনন্তকালের জীবন হচ্ছে আখিরাত। আল্লাহ তাআলা আমাদেরকে বেহেশত দান করবেন এবং সেই জান্নাত হচ্ছে অনন্তকালের জন্য, যেখানে মানুষ মৃত্যুবরণ করবে না এবং মানুষ যেটাই আল্লাহর কাছ থেকে চাইবে আর সেটা পাবে। তো তার জন্য সত্য হচ্ছে আল্লাহ তাআলাকে এই অল্প সময়ের মধ্যে আমাদেরকে রাজি করা। আমাদের উচিত যাতে আমরা হালাল উপার্জন করি, হারামের দিকে না যাই এবং এমন কাজ যাতে না করি যেটার কারণে আমরা জাহান্নামের হকদার হয়ে যাব। আল্লাহ তাআলা আমাদেরকে পানাহ দান করুক। আপনাদের সকলের সুস্থতা এবং নিরাপদ জীবন আশা করে আল্লাহ তাআলার কাছে দোয়া করছি যাতে আল্লাহ তাআলা আপনাদেরকে সুস্থ রাখুক, নিরাপদ রাখুক এবং হারাম উপার্জন থেকে বাঁচাক। এবং সেই কামনা রেখে আমরা আমাদের আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।